नान्यन सलाकया चक्षुरन मिलितं येन तस्मै श्री गुरवे नमः। मूकं करोति वाचालं पुण्यं लंघयति गिरिं यत्कृपा तमहं वन्दे श्रीगुरून् दिनतारणम्। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते। तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणवामि हरि प्रिये। वृंदायै तुलसीदेवै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी श्वेतवत्यै नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। मंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे।
भागवत पाठ आरम्भेर पूर्वे आमी आपनादेर काछे एकटा विषय निवेदन करछि। এই বঙ্গীয় ভাগবত সমাজের উদ্বোধন দিবসে আমার এখানে উপস্থিতির কথা ছিল এবং ভাষণেরও কথা ছিল। দুর্ভাগ্যবশত অন্যত্র চলে গিয়েছিলাম, এই জন্যেই ওখানে হাজির হতে পারিনি। এই জন্যেই বঙ্গীয় ভাগবত সমাজের যারা ম্যানেজিং কমিটি তারা আমাকে ক্ষমা করবেন, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আর যারা আমার মাননীয় শ্রোতৃমণ্ডলী আমার সামনে উপস্থিত আছেন তাদের কাছেও আমি আন্তরিক দুঃখ নিবেদন করছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত একাদশ স্কন্ধ দ্বিতীয় অধ্যায় আলোচনা করব। প্রতিবারই ভাগবত কথা আলোচনার পূর্বে শ্রীমদ্ ভাগবতের মহিমা মাহাত্ম্য কিছু আলোচনা করে থাকি এবং এটা নিয়ম। শ্রীমদ্ ভাগবত যে শিক্ষা দিয়েছেন জগৎকে সেই শিক্ষা, এর থেকে ভালো কিছু শিক্ষা জগতের কেউ আমাদের দিতে পারেনি। এই জন্যই কথাটা আছে বিদ্যা ভাগবতাবধি, যাহা নাহি বেদে তাহা নাহি পৃথিবীতে, একটা কথা আছে। আবার একটা কথা দেখতে পাই আমরা, যাহা নাহি ভাগবতে তাহা নাহি পৃথিবীতে। কথাটা বিশেষ তাৎপর্যপূর্ণ, অর্থাৎ কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তিনি ভাগবতে যে শিক্ষা বিস্তার করেছেন তার সমাধি লব্ধ জ্ঞান, যেটি তিনি বিশেষভাবে আলোচনা করেছেন শ্রী ভগবানের সাক্ষাৎ দর্শন লাভ করে তিনি সেই তত্ত্ব দর্শন বর্ণনা আরম্ভ করেছেন এমন জিনিস। সেই জন্য আমি এটাকে বলবো এটা প্রত্যক্ষ জ্ঞান, প্র্যাকটিক্যাল নলেজ। অনেকেরই আমাদের মধ্যে ধারণা আছে শাস্ত্র সম্বন্ধে কিছু উল্টো পাল্টা ধারণা। শাস্ত্র কাকে বলা হয় সাধারণ আমরা সবাই মনে করি যে এর ভিতরে কিছু আখ্যান উপাখ্যান গল্প ইত্যাদি আছে, কিন্তু শাস্ত্রের ব্যাখ্যা আমরা শাস্ত্রের মধ্যে সেভাবে পাই না। শাস্ত্র শব্দের যে ব্যাখ্যা পাই শাস ধাতু স্ট্রং প্রত্যয় করে শাস্ত্র শব্দ নিষ্পন্ন হয়েছে, শাসন বাণী।
সেই শাসনমানি ভগবানেরই শাসনমানি। যে শাসনমানি ত্রিভুবন মান্য করে সেই শাসনমানির কথাই শাস্ত্রে লিপিবদ্ধ হয়েছে। শাস্ত্রকে আরো একটা জিনিসের সঙ্গে উদাহরণ দেওয়া যায়, একে কনস্টিটিউশন বলা চলে। ভারতরাষ্ট্রে বাস করি আমরা, ভারতীয় সংবিধান মানি আমরা, আমাদেরই কল্যাণের জন্য, আইনের সুযোগ সুবিধার জন্য। যদি বলি শাস্ত্র কাকে বলে, তার উত্তর হবে এটা পারমার্থিক সংবিধান, স্পিরিচুয়াল কনস্টিটিউশন। আমার আত্মার কল্যাণ চিন্তা করে, আমার আত্মার অস্তিত্ব প্রমাণ করবার জন্য এই শাস্ত্র আমাকে মেনে নিতে হয়। শাস্ত্রেই যুক্তি দিয়ে বুঝিয়েছে, শাস্ত্র মানে সুযুক্তিপূর্ণ বাক্য। কাকে বলে শাস্ত্র? আমার ঋষিগণের কথানুসারেই বলি আমি, কেবলং শাস্ত্রমাশ্রিত্য ন কর্তব্যা বিনির্ণয়, যুক্তিহীন বিচারেতু ধর্মহানি প্রজায়তে। যুক্তিহীন বাক্যকে গ্রহণ করতে নিষেধ করছেন শাস্ত্রকারগণ। তাই শাস্ত্র হল সুযুক্তিপূর্ণ বাক্য, এবং এই শাস্ত্র বাক্যকে বলা হবে অ্যাক্সিওমেটিক ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ বলা হবে, যার কখনো এদিক ওদিক হয় না তাকে বলে শাস্ত্রবাণী। এই জগতের যে কনস্টিটিউশন সংবিধান, এটা পরিবর্তন পরিবর্ধনযোগ্য, কিন্তু পারমার্থিক সংবিধান যে শাস্ত্র, কখনোই নড়চড় হয় না, তার কখনো অ্যাডিশনাল অল্টারেশন হয় না, সেই কথাই শাস্ত্রে বুঝিয়েছেন। সেই শাস্ত্রের সর্বসার গ্রন্থ, গ্রন্থ চক্রবর্তী হচ্ছেন এই শ্রীমদ ভাগবত গ্রন্থ। সেই শ্রীমদ ভাগবতে আরম্ভ হয়েছে কি দিয়ে? গায়ত্রী দিয়ে আরম্ভ হয়েছে এই ভাগবত গ্রন্থ। অষ্টাদশ সহস্র দ্বাদশ স্কন্দ সংহিত গায়ত্রা চ সমারম্ভ তস্মৈ ভাগবতং বিদুঃ, অষ্টাদশ সহস্র শ্লোক সমন্বিত এই ভাগবত গ্রন্থ। দ্বাদশ স্কন্ধযুক্ত এই শ্রীমদ ভাগবত, গায়ত্রী দিয়ে আরম্ভ হয়েছে এই শ্রীমদ ভাগবত, একেই ভাগবত বলে জানবেন। ভাগবত সম্বন্ধে বলছেন সংক্ষিপ্ত ভাবে, এই শ্রীমদ ভাগবত কি জগৎকে জানাচ্ছেন, বা এই শ্রীমদ ভাগবত আলোচনা করলে আমরা কি কি বিষয়ে জানতে পারব, সেইটি আবার বলছেন। অর্থয়াম ব্রহ্মসূত্রাণাম, যদি আমরা বেদের অর্থ জানতে চাই, ব্রহ্মসূত্র বেদান্তের অর্থ জানতে চাই, তাহলে এই শ্রীমদ ভাগবত কথা আলোচনা করতে হবে। ভারতার্থ বিনির্ণয়, যদি মহাভারতের তাৎপর্য যদি জানতে চাই, তাহলে এই শ্রীমদ ভাগবত আলোচনা করতে হবে। আর যদি গায়ত্রীর অর্থ জানতে চাই, তাহলে এই শ্রীমদ ভাগবত আলোচনা করতে হবে। বেদার্থ পরিবৃহিত, বেদের অর্থ নির্ণায়ক গ্রন্থ এই ভাগবত, অর্থাৎ একাধারে বেদ বেদান্ত উপনিষদ ইত্যাদি যত শাস্ত্র রয়েছে, সমস্ত শাস্ত্রের ব্যাখ্যা এই ভাগবতের মধ্যে আছে। এই জন্যই বলা হল বিদ্যা ভাগবতাবধি। এই ভাগবত বুঝতে গেলে আমাদের যে পার্থিব জগতের যে যোগ্যতা অধিকার আছে, ইন্টেলেকচুয়ালিজম আছে, ট্যালেন্ট আছে, সব ফেল করে এই ভাগবত বুঝতে গেলে। তবে ভাগবত কিসের দ্বারা বুঝতে হবে? তাই শাস্ত্রে বলছেন ভক্তিয়া ভাগবতং গ্রাহ্যম ন বুদ্ধিয়া ন চটিকয়া। বুদ্ধিবৃত্তির দ্বারা, পাণ্ডিত্যের দ্বারা, টিকা টিপ্পণী আলোচনার দ্বারা ভাগবতের পূর্ব উপলব্ধি হয় না। ভক্তিয়া ভাগবতং গ্রাহ্যম, ভক্তির দ্বারা ভাগবত গ্রাহ্য হন, ভক্তির দ্বারাই ভাগবতকে বুঝতে পারা যায়, ভাগবতের তত্ত্ব সিদ্ধান্ত অভিজ্ঞত হওয়া যায়। সেই কথাই শাস্ত্র বলছেন। এই ভাগবত সম্বন্ধে আরো কিছু বলতে গেলে বলতে হবে ভাগবত কোথা থেকে আবির্ভূত হলেন। আমাদের যেমন কর্মফলবাধ্য জীব বিশেষ হয়ে এই জগতে জন্মগ্রহণ করতে হয়, আবার মৃত্যুবরণ করতে হয়, ভাগবত কি তদ্রূপ একটা কিছু? শাস্ত্র বলছেন তা নয়। শ্রীমদ ভাগবত সাধারণ মানুষ কেউ রচনা করেননি। যদি ভাগবতের আদি বিচার করতে হয়, তার আদি নারায়ণ ভগবান, তিনি চতুর্মুখ ব্রহ্মাকে এই ভাগবত কথা উপদেশ করেন। ব্রহ্মা নারদ ঋষিকে এই ভাগবত কথা উপদেশ করেন এবং নারদ ঋষি কৃষ্ণ দেশ করেন এবং নারদ ঋষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকে এই ভাগবত উপদেশ করেছেন, যার নাম চতুশ্লোকী ভাগবত। সেই চতুশ্লোকী ভাগবতের মধ্যে আছে কি? গুরুতত্ত্ব, ভগবত তত্ত্ব, নাম তত্ত্ব, জীবতত্ত্ব, একাধারে সব কিছু আছে। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস সমাধিতে বসেছিলেন, কে বসেছিলেন? তিনি দর্শন করলেন কাকে? লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণচন্দ্রকে দর্শন করেছেন তিনি। কে তিনি? সর্বশক্তি সমন্বিত তত্ত্ব। কে তিনি? অখিল রসামৃত মূর্তি। কে তিনি? সর্বারাধ্য তত্ত্ব, পরম ভজনীয় বস্তু সেই ভগবান, সশক্তি। ভগবানের ভগবত্তা স্বীকৃত হয় না যদি ভগবানের শক্তিকে অস্বীকার করি। শাস্ত্রে এ দর্শন সুন্দরভাবে আলোচনা করেছেন। যদি ভগবানের ভগবত্তা স্বীকার করতে হয়, তাহলে তার শক্তিকেও স্বীকার করতে হয়। কেবল শক্তিবাদী যারা, তারা নাস্তিক। কেবল পুরুষকে যিনি মানছেন, নাস্তিক। কেবল প্রকৃতিকে যিনি মানছেন, তিনি নাস্তিক। এ কথাগুলো শাস্ত্রে বুঝানো হয়েছে। যখনই বলি সর্বশক্তিমান ভগবান, তিনি তার সব শক্তি নিয়েই তার পরিচয়। সুতরাং শক্তির পৃথকভাবে থাকবার কোনো কথা নেই, আবার শক্তিমানও শক্তি ছাড়া নন, এই তত্ত্ব দর্শন আমাদের দর্শনশাস্ত্রে জানিয়েছেন, বুঝিয়েছেন। আমরা যদি শুধু কেবল কৃষ্ণকে মানি, তাহলে কৃষ্ণকে মানা হয় না। রাধার সহিত যে কৃষ্ণ, সেই কৃষ্ণই বলেন যথার্থ কৃষ্ণ, সর্বশক্তিমান কৃষ্ণ। আপনারা সুখসারিত দ্বন্দ্ব পড়েছেন অনেকে, পড়েন অনেকে। সুখ সেখানে বলছেন, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা বাণী যতক্ষণ, নইলে শুধুই মদন। কথাটা কি? কৃষ্ণ রাধা ছাড়া নন, আর রাধাও কৃষ্ণ ছাড়া নন। সেই তত্ত্ব দর্শনের ভিতরে বুঝানো হয়েছে, ভাগবত দর্শন এটি জানাচ্ছেন। আমরা এই বিচারে যেন ভুল না করি। কেবল বাসুদেব, একল বাসুদেব, তাকে স্বীকার করছেন এক সম্প্রদায়, কিন্তু গৌড়ীয় বৈষ্ণব দর্শন হচ্ছে রাধা গোবিন্দের উপাসনা। সেখানে রাধার সহিত গোবিন্দ, সেই কথাই বুঝানো হয়েছে। রাধাকে বাদ দিয়ে গোবিন্দের স্বীকৃতি নাই, আবার রাধা ছাড়াও গোবিন্দ নাহেন, এই বিচারগুলো বুঝানো হয়েছে। আমরা একাদশ স্কন্ধ আলোচনা করতে যাচ্ছি। একাদশ স্কন্ধ স্বয়ং ভগবানের শ্রীবিগ্রহ যেমন পূর্ণ অবয়ব বিশিষ্ট, তদ্রূপ এই শ্রীমদ ভাগবত শাস্ত্রে এটাও বর্ণনা করেছেন। এর ভিতরে কিছু কল্পনা নাই, কিছু প্রাকৃত জগতের কিছু কনকাকশন ফ্যাব্রিকেশন এর মধ্যে নাই, কল্পনার তুলি বুলানো হয়নি। এই শ্রীমদ ভাগবত শাব্দিক অবতার, শ্রী ভগবানের শাব্দিক অবতার। ভগবান যখন কৃষ্ণচন্দ্র এই জগৎ থেকে লীলা করে যখন চলে যাচ্ছেন তার বৈকুণ্ঠ ধামে, গোলার বৈকুণ্ঠ ধামে, গোলক ধামে, সেই সময়ে তিনি রেখে গেছেন এই ভাগবত কথা। বর্ণনা আছে, কৃষ্ণ সভাং উপগতে ধর্ম জ্ঞানাদিভিষ কলেও নষ্ট দৃশামেশ পুনা পুরাণার কোধুনোদিত। এই পুরাণ সূর্যকে রেখে গেছেন, ভাগবতকে রেখে গেছেন, তাকে জানবার বুঝবার উপায় ভগবান নিজেই করে গেলেন। ভগবানকে বুঝতে হবে এই কলিকালে, কিভাবে তাকে জানব, কিভাবে তার সান্নিধ্য লাভ করব, কিভাবে তার কৃপা লাভ করব। বলছেন সেখানে শ্রী নামের আরাধনার দ্বারা সেই নাম পরব্রহ্ম ভগবানকে পেতে হবে। বিশেষ উপদেশ শাস্ত্রে অন্যান্য যুগের কথা অন্যরূপ, কিন্তু কলিকালে শ্রী নামেরই বিশেষ সমাদর। কৃতে যদ্ধায়ত বিষ্ণু প্রেতায়ং যজত মখৈ দ্বাপরে পরিচর্যায়ং কলৌ তৎপরিকীর্তনা। সত্য যুগে তপস্যার দ্বারা ভগবানকে লাভ করা যেত, ত্রেতায় যজ্ঞের দ্বারা ভগবানকে লাভ করা যেত, দ্বাপর যুগে বিশেষভাবে পূজার্চনের দ্বারা ভগবানকে লাভ করা যেত, কিন্তু কলিজীব নাম সংকীর্তনের দ্বারাই সেই ভগবানকে লাভ করবেন। সুতরাং নাম সংকীর্তনই হল ভগবানকে পাওয়ার একমাত্র উপযুক্ত মাধ্যম এই কলিকালে। ওই জন্যই হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নস্তেব 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 গতিরন্যথা। এই বাক্য বলা হয়েছে ত্রিশত্ব করে বলছেন, নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই, ত্রিশত্ব করে বললেন। সেই যে ভগবান, তিনি নাম ব্রহ্মরূপে, শব্দ ব্রহ্মরূপে, নাদ ব্রহ্মরূপে এই জগতে প্রকটিত। সুতরাং সেই শব্দের সাধনাই করার কথা বলা, বেদান্ত দর্শনে সেই কথাই বলেছেন। বেদান্ত দর্শনের শেষ সূত্র কি? অনাবৃত্তি শব্দাত, অনাবৃত্তি শব্দাত, শব্দ ব্রহ্মের সাধনার দ্বারা, নাম ব্রহ্মের সাধনার দ্বারা আমাদের অনাবৃত্তি হতে পারে। অনাবৃত্তি মানে এই জগতে আর আসতে হবে না, পুনর্জন্ম আমাদের হবে না, এই শব্দ ব্রহ্ম সাধনার দ্বারা, শ্রী নাম ব্রহ্মের সাধনার দ্বারা। সেইটি শাস্ত্রে বিশেষভাবে উপদেশ করেছেন। সুতরাং নাম ছাড়া আমাদের গতি নাই। সেই ভগবানের শ্রীনাম রূপ গুণ লীলা কথা এই ভাগবত শাস্ত্রে বর্ণিত হয়েছে। ভাগবতের মহিমা বলতে গিয়ে আরো অনেক সিদ্ধ মহাজনগণ তারা বলছেন যে গীতার বিচার যেখানে শেষ হয়েছে, ভাগবতের বিচার সেখানে আরম্ভ হয়েছে। একথাও আপনারা নিশ্চয়ই শুনেছেন, গীতার বিচার কোথায় শেষ হল? আত্মসমর্পণ। অর্জুনকে উপলক্ষ করে জগজ্জীবকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শিক্ষা দিচ্ছেন, আত্মসমর্পণ করো, শরণাগত হও, তুমি শরণাগতি ছাড়া তোমার বাস্তব কল্যাণ নাই। সেই কথাই গীতার চরম উপদেশের মধ্যে রয়েছে, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মুক্তয়িষ্যামি মা শুচ। সর্বধর্মান, সব ধর্ম ছাড়তে হবে, সে এবার কি কথা বলছেন? আমি তোমাকে পূর্বে যে সকল উপদেশ করেছি, নীতি আদর্শের কথা বলেছি, প্রাকৃত নীতি অপ্রাকৃত নীতি তরতম সবই বলেছি তোমাকে, তুমি কিছুই বুঝতে পারো নাই। অর্জুন যিনি ভগবানের সখা, তিনি আবার বুঝতে পারেননি, এ কি কথা? ভক্ত তিনি না বুঝবারই ভান করছেন, তা না হলে উত্তর আসবে না। তাই অবোধ শিশুর মতো তিনি যেন প্রশ্ন করে যাচ্ছেন। ভক্তকে দিয়েই ভগবান জগৎকে শিক্ষা দিচ্ছেন, ওইরূপ প্রশ্ন করে যাচ্ছেন, ভগবান তার উত্তর দিয়ে যাচ্ছেন। তিনি গুহ্য গুহ্যতর গুহ্যতম সর্বগুহ্যতম উপদেশ করলেও অর্জুন যেন বুঝতে পারছেন না। তখনই কৃষ্ণ তাকে বলছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। আমি তোমাকে ব্যবহারিক লৌকিক জগতের কথা বলেছি, বেদের কর্মকাণ্ডীয় ইত্যাদি কথা তোমায় বলেছি, সব কথা তুমি ছাড়ো, আমার শেষ কথা চরম বাক্য তুমি নাও, এইটা তুমি মেনে নাও। চরম বাক্য কি? মানে একং শরণং ব্রজ, একমাত্র আমাকেই তুমি মেনে নাও, একমাত্র আমারই শরণাগত হও। এটার মধ্যে কি অটোক্রেসি নেই? ভগবান বলছেন যে একমাত্র আমারই শরণ গ্রহণ করো, এর ভিতরে কি ডিক্টেটরশিপ নেই? তা নয়, শাস্ত্র আলোচনা করলে তা বোঝা যাচ্ছে না, বাস্তব সত্য কথাই উদ্ঘাটিত হয়েছে এখানে। ভগবান বলছেন একমাত্র আমারই শরণ গ্রহণ করো, এই একমাত্র কথাটা নিষ্ঠার কথা, ঐকান্তিকতার কথা। এই নিষ্ঠা ঐকান্তিকতা যদি না থাকে আমাদের, সাধন ভজে কখনো উন্নতি হতে পারে না, সাধনের সিদ্ধি লাভ হতে পারে না। এই নিষ্ঠার কথাই এখানে শিক্ষা দিয়েছেন, একমাত্র ভগবান আমারই শরণাপন্ন হও, দায় দায়িত্ব সব নিয়ে নিচ্ছেন, তুমি যদি অন্য কিছু সব ছেড়ে দাও তাহলে তোমার যদি কোনো দোষ ত্রুটি হয় তার দায়িত্ব আমার থাকল। অহং ত্বং সর্বপাপেভ্যো মুক্তয়িষ্যামি মা সূচ। শোক করো না তুমি, প্রাকৃত শোক মোহের বশীভূত যারা তারা হলেন শূদ্র। শূদ্র শব্দের ব্যাখ্যা দিয়েছেন শাস্ত্র, শোচনাতিথি শূদ্র। হে অর্জুন, তুমি ক্ষত্র ধর্মে রয়েছ, শোক করো না, ক্লিবের ধর্ম গ্রহণ করো না। দুটো শব্দ ব্যবহার করা হয়েছে পাশাপাশি, এক ব্রাহ্মণ আর এক শূদ্র। ব্রাহ্মণ কাকে বলছেন? যিনি আত্মকল্যাণ চিন্তা করছেন তিনি হলেন ব্রাহ্মণ। আর শূদ্র বা কৃপণকে, যিনি আত্মকল্যাণ চিন্তা থেকে বিরত বিমুখ, তাকে বলছেন শূদ্র। দায়িত্বটা ভগবান নিয়ে নিয়েছেন, তাকে শিক্ষা দিচ্ছেন, হে অর্জুন আমাতে পূর্ণ শরণাগত না হলে, আমাতে পূর্ণ আত্মসমর্পণ না করলে আমি তোমার দায়িত্বটা নিতে পারি না, শিক্ষা দিয়ে দিয়েছেন। অর্জুন শেষকালে হাত জোড় করেছেন আবার, নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎ প্রসাদন মায়াচ্যুত স্থিত স্মিগত সন্দেহ করিষ্যে বচনং তব, প্রতিজ্ঞা করিয়ে নিলেন, শরণাগতির কথা বললেন, আত্ম বললেন। শ্রীমদ ভাগবত আরম্ভ হয়েছে এর পরের থেকে। কিভাবে এই আত্মসমর্পণ কত রকমে হতে পারে, কিভাবে হতে পারে, তারই আলোচনা ভাগবত থেকে আরম্ভ হয়েছে। শান্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্য মধুর, এই পূর্ণ পঞ্চরসের মুখ্যরসের অধিদেবতা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। সাধক সাধিকা তাদের অধিকার অনুসারে ভগবানের তত্ত্ব রসে সেবা লাভ করতে পারেন, সেই কথাই বুঝানো হয়েছে শ্রীমদ ভাগবত।
গতকাল আমরা আলোচনা করেছি শ্রীমদ ভাগবত সর্বপ্রথমে কৃষ্ণ রূপায়ণ বেদব্যাস তার কন্যাশ্রমে প্রথম এই গ্রন্থ প্রণয়ন করেন। তার প্রিয় পুত্র সুখদেব গোস্বামীকে এই ভাগবত অধ্যয়ন করেন। শ্রীমদ ভাগবতের অধিবেশন এই বদরিকাশ্রমে প্রথম হয়। এর দ্বিতীয় অধিবেশন হয় মজফরনগর জেলার অন্তর্গত সুপরকল মহাস্থান মহাজ দরিদ্রের সভা, সেইখানে সুখদেব গোস্বামী এই শ্রীমদ ভাগবত মহিমা কীর্তন করেন রাজা বৃক্ষের সঙ্গে। এই ভাগবতের তৃতীয় অধিবেশন হয় নৈমিষারণ্যে, নৈমিষ কারণে তৃতীয় অধিবেশন হয়। এইভাবে বর্তমান আকারে শ্রীমদ ভাগবত আমরা দেখতে পাই। সুখদেব গোস্বামী বর্ণনা করছেন রাজা বৃক্ষের কাছে একটা উপাখ্যান, গোবিন্দায়ণ দ্বারবত্যাং পূর্ববহ অবাস্তিতে নারদৌর অভিষ্ঠান কৃষ্ণ উপাসনা লাভ। দেবশ্রী নারদ কৃষ্ণের দর্শন লালতা যদিও পূজ সুরক্ষিত দ্বারকাপুরীতে নিরন্তর বাস করতেন। একটা প্রসঙ্গ আলোচনা আরম্ভ করেন সুখদেব গোস্বামী, গোবিন্দের পূজের দ্বারা সুরক্ষিত দ্বারকাপুরী একটু বিশেষণ বিশেষভাবে দেওয়া হয়েছে। দ্বারকাপুরী কিরকম দ্বারকাপুরী? গোবিন্দের পূজের দ্বারা সুরক্ষিত, সেইখানে নারদ ঋষি প্রায় যাতায়াত করতেন, ভগবানের দর্শন লওয়া। বহু স্থান আছে এই ভারতবর্ষে যেখানে শ্রী ভগবানের পদানুভূত স্থান, তার ভিতরে কিছু বিশেষ ক্ষেত্র আছে যার নাম তীর্থক্ষেত্র। অযোধ্যা, মথুরা, মায়া, কাশী, কাঞ্চি, অলন্তিকা, পুরী, দ্বারাবতী চৈব সপ্তৈকে মুখ্যদায়িকা, এই সপ্ত মুখ্যদায়িকা পুরীর কথা বলা। এর ভিতরে আবার বিশেষ বৈশিষ্ট্য কীর্তন করেছেন ভগবানের আবির্ভাব স্থান, জন্মস্থান, তার মহিমা মাত্র আরো অধিক। এখানে কৃষ্ণের পূজের দ্বারা সুরক্ষিত দ্বারকাপুরী, সেইখানে নারদ ঋষি শ্রীকৃষ্ণের দর্শন লালতায় প্রায় যেতেন বাস করতেন কথাটা বলেছেন। এর পিছনে কিছু আখ্যান উপাখ্যান আবার রয়েছে। দেবর্ষি নারদ একসময় বিনা বাদন করতে করতে চলেছেন, দেখা হল প্রজাপতি দক্ষের সঙ্গে। প্রজাপতি দক্ষ তাকে আসন দিয়ে বসালেন, কিছু অনুরোধ করলেন নারদ ঋষিকে, আপনি আমার কিছু উপকার করবেন, আমার ছেলেগুলো লেখাপড়া শিখছে না, আপনি যদি দয়া করে তাদের প্রাইভেট টিউশনে যুক্ত হন গৃহ শিক্ষক, আমি খুব উত্তরিত হব। নারদ ঋষি বললেন, আমি যা করি আপনার জানা আছে, তথাপি আপনার যদি উপকার হয় আমি সেটা করতে প্রস্তুত আছি। দেবর্ষি নারদ দক্ষ প্রজাপতি ছেলেদের লেখাপড়া শিখাবার দায়িত্ব নিলেন গৃহ শিক্ষক নিযুক্ত। কিন্তু নারদ ঋষি যে শিক্ষায় শিক্ষিত, যে দীক্ষায় দীক্ষিত, ঠিক সেইভাবেই দক্ষ প্রজাপতির সন্তানগণকে সেইভাবেই লেখাপড়া শিখাতে লাগলেন, শাস্ত্রাধ্যয়ন করাতে লাগলেন। তারা নারদ ঋষির কাছে উপদেশ প্রাপ্ত হয়ে কেউ আর সংসার করছে না, সবাই সংসার পরিত্যাগ করে সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছে। কুটি চারটি ছেলে নয়, হাজার হাজার সন্তান এইভাবে দক্ষ প্রজাপতির সন্তানগণ এইভাবে তারা সব সাধু সন্ন্যাসী হয়ে বেরিয়ে যেতে লাগে, কেউ সংসার করছে না। প্রজাপতি দক্ষের ইচ্ছা প্রজাবৃদ্ধি হোক, এইটার ইচ্ছা মনস্কামনা, কিন্তু নারদ ঋষির উপদেশে সেটা সম্ভব হচ্ছে না। নারদ ঋষিকে অভিসম্পাদ দিয়ে দিলেন দক্ষ প্রজাপতি, আপনি এক জায়গায় বসে বহুক্ষণ বহুদিন ধরে কাঠোর শাস্ত্র উপদেশ করতে পারবেন। বহুক্ষণ বহুদিন ধরে কাঠোর শাস্ত্র উপদেশ করতে পারবেন। কয়েকটা অভিসম্পাদ দেওয়ার ক্ষমতা নারদ ঋষি ছিল, কিন্তু নারদ ঋষি সেটি করেননি। পরম বৈষ্ণব তিনি পাল্টা অভিসম্পাদ দেননি, দক্ষ প্রজাপতির অভিসম্পাদ তিনি আশীর্বাদ রূপেই মেনে নিলেন। তিনি মনে করে নিলেন, আমি তো সর্বত্র বিনা আবাদন করে করে ভগবানের নাম নাম করে থাকি। এক জায়গায় আটকে গিয়েছে আমার, পুনরায় আমার শেষ যুগ এসেছে। কিন্তু অন্যান্য জায়গায় দক্ষ প্রজাপতি অভিসম্পাত প্রবেশ করবে, বিশেষ বিশেষ স্থান সেখানে নারদ ঋষির অভিসম্পাত প্রবেশ করবে না। তাই একটা জায়গা তিনি বেছে নিয়েছেন দ্বারকা। যখন ভগবানকে সাক্ষাৎ ভাবে দর্শন করতে ইচ্ছা হতো, তার লীলা দর্শনের ইচ্ছা হতো, তখন তিনি দ্বারকায় ফিরে যেতেন। এই ইতিহাসটি এর দিকে সর্বতোভাবেগ্রস্ত কোন ব্যক্তি ব্রহ্মাদি দেবেন্দ্রগণের শ্রীকৃষ্ণচরণ কমলের আরাধনা না করেন, অর্থাৎ সকলেই সেই সর্বেশ্বরেশ্বর পরমভজনীয় বস্তু ভগবানেরই আরাধনা করা, উপাসনা করা উচিত, সেইটাই এখানে বুঝাচ্ছে। কৃষ্ণ ভজন ছাড়া আমাদের আত্যন্তিক মঙ্গল, চরম মঙ্গল লাভ হয় না, সেইটি এখানে বুঝাচ্ছেন প্রকারান্ত। ভগবত ভজন ছাড়া মানুষের জীবন সফল হয় না, সেইটাই নারদৃতি বলবার পাঠ করছে। জন্মগ্রহণ করেছি আমরা মনুষ্য রূপে, তার আলোচনা হয়েছিল মানব তাকে বলা হবে। সেই আলোচনার ক্ষেত্রেই রয়েছে কথা, সাধারণ পশু যা করে মানুষ যদি সেইটুকুই করে তাহলে মানুষের কোনো মনুষ্যত্বের পরিচয় হয়। আহার নিদ্রা ভয় ইন্দ্রিয়তর্পণ বাইরে থেকে নেছে কি, এইকে নিয়েই যদি মানুষ চলে তাহলে মানুষের মনুষ্যত্ব প্রমাণিত হবে। অধিক বিশেষ ধর্মে না পশু বিশ্বমান, ধর্মীয় জীবনযাপন করাই হল মানুষের মনুষ্যত্ব, মানবের মানবত্ব। সেই ধর্ম কি কি, কোন কালচারাল রিলিজিয়ান বলা হবে না কোন ক্রিডাল রিলিজিয়ান বলা হবে? ছাত্র বলছেন তা সনাতন ধর্ম যাকে বলা হয়েছে তার অপর নাম আত্মধর্ম, তারই অপর নাম ভাগবত ধর্ম, প্রতিটি জীবমাত্রের ধর্ম। সেই ধর্মের কথাই ব্যাখ্যা করা হয়েছে সনাতন ধর্ম, অর্থাৎ নীতি আদর্শ পরায়ণতা, তাকেই বলে ধর্মীয় জীবনযাপন। সেখানে কোন কাল সেক্স কোন কিছুর কথা নেই। সনাতন ধর্ম বলতে এইটাকে দেহধর্ম মনধর্ম সেখানে নিরস্ত হয়েছে, কিছু অন্নপানাদি ছেড়ে করে শরীরটা সুস্থ হয়। বিষয় কথা কিছু আলোচনা করলে পরে মনটা সুস্থ হয়, মনটা খুশি হয়, কিন্তু আত্মা এতে খুশি হয়। শ্রী ভগবানের নাম রূপ গুণ লীলা কথা যদি শ্রবণ কীর্তন স্মরণ করি তাহলে আত্মা খুশি হয়, সেই কথা দেখিয়েছেন শাস্ত্র। দেহ মন ধর্মের অতীত যে বস্তু তাকেই বলে আত্মধর্ম, তাকেই বলে সনাতন ধর্ম। সেই ধর্ম গ্রহণ করতে বলছেন প্রত্যেকটি মানুষকে, তবেই মানুষের মনুষ্যত্বের পরিচয়ুদেব বিহারতম সুখমাসীনম অভিবাদ্যম ব্রবী। একদিন নারদ ঋষি ওইভাবে বসুদেব মহারাজের ঘরে দ্বারকায় উপস্থিত হলেন। বসুদেব তাকে আসলে বসতে দিলেন, স্বাগত সম্ভাষণ জানালেন, তারপরে তিনি কিছু প্রশ্ন রাখছেন। শ্রী বসুদেব বসুদেব বললেন, ভগবান ভগতে যাত্রা স্বস্থে সর্বদেহী না কৃপণানন্দ যথা চিত্র উত্তম শ্লোক দর্শন। এ নারদ ঋষি আপনি যে আমার ঘরে এসেছেন আমার গৃহ পবিত্র হয়েছে, আমরা সবাই পবিত্র হয়েছি। আপনার এই আগমন আমাদের সকলের কল্যাণেরই কেমন করলেন, আপনাকে দর্শন করে আমার কেমন আনন্দ হচ্ছে। বহু দূর দেশে পিতা রয়েছেন, তিনি যখন বাড়িতে ফিরে আসেন বাচ্চা শিশুর যেমন আনন্দ হয় পিতাকে দর্শন করে, আপনাকে দর্শন করেও আমার আজ অন্যরকম আনন্দ হয়েছে। একটা উদাহরণ দিচ্ছি, আবার একটা উদাহরণ দিচ্ছেন কি, কৃপণগণের পক্ষে, কৃপণগণের পক্ষে সাধু সজ্জনগণের আগমন যেমন মঙ্গলকর, আমার পক্ষে আজ আপনার আগমন তদ্রূপ মঙ্গলকর।
এইখানে এই কৃপণ এবং সাধু দুটো শব্দ বাবার রয়েছে। এখানেও ব্যাখ্যা দিচ্ছেন ওই একই রকম যা বললাম আগে। কৃপণ কে এখানে? যারা ভগবৎ তত্ত্বজ্ঞান লাভ করেন নাই, যারা ভগবৎ তত্ত্ব আলোচনা করেন না, আত্মতত্ত্ব আলোচনা যারা করেন না, তারাই হলেন কৃপণ। সেই কথা এখানে বুঝিয়েছে। তা তাদের পক্ষে যেমন ভক্তগণের গমনাগমন মঙ্গলকর, আপনিও এসেছেন আমার ঘরে, আমার গৃহ পবিত্র হয়েছে, গৃহ ধন্য হয়েছে, আমিও কৃতকৃতার্থ হয়েছি আপনাকে দর্শন করে। গঙ্গার পরশলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। গঙ্গা দেবীকে স্পর্শ করলে তবে পবিত্রতা আসে, ভক্তের দর্শন মাত্রই পবিত্রতা আসে। এখানে সেই তত্ত্বদর্শনটি ব্যাখ্যা করছেন। ভূতানং দেবচরিতম দুঃখায় চ সুখায় চ সুখায় এব হি সাধুনাং তাদৃশামচ্যুতাত্মনাম। এখন ভক্ত বড় না দেবতা বড় সেইটা এখানে ব্যাখ্যা করছেন। কে বড়, ভক্ত শ্রেষ্ঠ হবেন না দেবতাগণ শ্রেষ্ঠ হবেন? ব্যাখ্যায় জানাচ্ছেন যে দুয়ের সঙ্গে তুলনামূলক বিচার করলে দেখা যাবে ভক্তই শ্রেষ্ঠ। কেন? দেবচরিতম দুঃখায় চ সুখায় চ, জগৎ জীবের পক্ষে দেবতাগণের চরিত্র কখনো সুখের কারণ, কখনো দুঃখের কারণ। সুখের কারণ কখন? যখন সময়োপযোগী বর্ষণ হল, ভালো চাষাবাদ হলো, চাষাবাদ হলো, শস্য ফসল ইত্যাদি ভালো রকম ফলল, তখন সুখের কারণ। আর দুঃখের কারণ কখন? অতিবৃষ্টি অনাবৃষ্টি বান বন্যা প্লাবন সব ভেসে গেল, চাষাবাদ নষ্ট হলো। ঠিক সেই কথা বুঝাচ্ছেন এখানে। সুখায় এবহি সাধু নাং তাদৃশম অচ্যুতাত্মনাম। অচ্যুতাত্ম সাধু যারা ভগবানকে হৃদয়ে বহন করছেন, গদাগ্রজ ভগবানকে যারা হৃদয়ে বহন করছেন, সেই সাধুগণের আগমন সুখেরই নিমিত্ত, কখনই দুঃখের নিমিত্ত নয়, পরম কল্যাণেরই নিমিত্ত। আবার বলছেন, ভজন্তি যে যথা দেবান দেবাপি তথৈবতান ছায়েব কর্মসচিবা সাধব দীনবৎসলা। আমরা দেবতাগণের যেমন পূজা দেব, যেমন পূজা করব, ফলটা তেমনই পাব। অল্প সামান্য পূজা দিয়ে অনেক বেশি কিছু আশা করতে পারি না, বুঝাচ্ছেন। যেমন পূজা তেমন ফল। যদি আমরা 1 টাকার পূজা দিলাম আর যদি 1,00,000 টাকা চাই, হবে না, তা হিসেব করা আছে। ছায়েব কর্মসচিবা, কেন ওটা হবে না? যে এই যে কর্মসচিব যারা দেবতারা, এরা সব কর্মচারী, একজন কর্তৃক নিযুক্ত, তাদের অধিকার সীমিত, সেই সীমিত অধিকারের মধ্যে থেকেই তাদের কিছু করতে হচ্ছে, সেইটা বলছেন এখানে। সাধব দীনবৎসলা, কিন্তু সাধুগণ দীনবৎসল কৃপণবৎসল, যারা সাধন ভজন জানেন না, বোঝেন না, সাধন ভজন পথে অগ্রসর হচ্ছেন না, তাদের ক্ষেত্রে তারা পরম মঙ্গলময়, সেই কথা বুঝাচ্ছেন। ব্রহ্মণ তথাপি পৃচ্ছাম ধর্মান ভাগবতং স্তব যান শ্রুত্বা শ্রদ্ধয়া মর্তু উচ্চতি সর্বপুভয়াত। এবার বসুদেব মহারাজ আবার নূতন করে যেন কিছু বলতে চাচ্ছেন। ব্রহ্মণ তথাপি পৃচ্ছাম, হে নারদ ঋষি, আমি তথাপি জিজ্ঞাসা করছি আপনার কাছে। তথাপি কেন, এই শব্দ কেন? প্রথমে কিছু বলা হবে, তারপর তো তথাপি। সুতরাং অতএব যেহেতু বাস্তবিক প্রকৃত প্রস্তাবে এসব শব্দগুলো আগেই বলা হয় না, আগে কিছু বলা হয় তারপরে এটা বলা হয়, কনজাংশন এগুলো। এখানে বলছেন ব্রহ্মণ তথাপি পৃচ্ছাম, হে নারদ ঋষি, আমি তথাপি আপনাকে জিজ্ঞাসা করছি। এই তথাপির অর্থ কি হবে? এখানে ভাষ্যকার টীকাকার বলছেন এখানে তথাপি মানে হচ্ছে নারদ ঋষির দর্শন প্রভাবে বসুদেব মহারাজ পবিত্র হয়েছেন, শুদ্ধিতা লাভ করেছেন। তথাপি আমি জিজ্ঞাসা করছি, এই হল তথাপি শব্দের অর্থ। ভাগবত ধর্ম আমি শুনব, জানব, অন্য কোনো কিছু তিনি শুনবেন না, জানবেন না, ভাগবত ধর্মই তিনি শুনতে চান, জানতে চান। এই যে প্রশ্ন, এই প্রশ্নকে বলা হবে সাজেস্টিভ কোশ্চেন বলা হবে। নিজে সাজেস্ট করছেন আমি এইটা শুনবো, এটা ছাড়া অন্য কিছু শুনবো না। জেনে রেখেছেন তিনি যে এই ভাগবত ধর্মই আমার পরমমঙ্গলের বিষয়, সেই জন্য ভাগবত ধর্ম বিষয়েই প্রশ্ন করছেন, অন্য কিছু জানতে তিনি চাচ্ছেন না। যান শ্রুত্ব শ্রদ্ধা আমর্ত উচ্চতে সর্বত্র ভয়াত, যে ভাগবত ধর্মের কথা শ্রদ্ধাপূর্বক শ্রবণ করলে উচ্চতে সর্বত্র ভয়াত, সব রকম ভয়ের হাত থেকে রেহাই পাওয়া যায়। সব থেকে বড় ভয় যেটা, তার হাত থেকেও রেহাই পাওয়া যায়। সব থেকে বড় ভয়টা কি হবে? নিশ্চয়ই মৃত্যু ভয়। মৃত্যু ভয়, মৃত্যু ভয় থেকে আর বড় ভয় পৃথিবীতে নাই আর কিছু। মৃত্যু ভয়ের কথা এখানে বলছে। অর্থাৎ ভগবত কথা আলোচনা করলে, শ্রী ভগবানের নাম রূপ গুণ লীলা কথা শ্রবণ কীর্তন স্মরণ করলে, সাধন করলে মানুষ মৃত্যুকেও জয় করতে পারেন, সেই কথা এখানে বলছে। তিনি মৃত্যুঞ্জয় হতে পারেন, তার ক্ষুধা তৃষ্ণা সব চলে যেতে পারে, নিদ্রা চলে যেতে পারে, সব কিছু। এই জগতেই দেখা যায় যে জিনিসে মানুষের যত বেশি আসক্তি, সেই আসক্তির বস্তু হলে সে সারা রাত ঘুমোয় না। একটা নভেল নাটক হলে সারা রাত কাটিয়ে দিচ্ছেন কেউ পড়ে পড়ে, কোনো ভালো ড্রামা হচ্ছে দেখতে দেখতে রাত কাটিয়ে দিচ্ছেন। ঠিক তদ্রূপ ভগবত কথার এমন একটা উন্মাদিনী শক্তি আছে, ক্ষমতা আছে, যে তাকে ক্ষুধা তৃষ্ণা ছাড়িয়ে দিতে পারে। মহারাজ পরীক্ষিত তার নিদর্শন, তিনি সাত দিনে গঙ্গা তীরে প্রায় উপবেশনে থেকে এই ভগবত কথা শ্রবণ করছিলেন। তার ভিতরে তো আর খাওয়া দাওয়া ছিল না, নিদ্রা ছিল না, সব কিছু পরিবর্জন করেই তো তিনি শুনছিলেন। তিনি তো উদাহরণ, শ্রেষ্ঠ উদাহরণ, সাক্ষাৎ উদাহরণ পরীক্ষিত রাজ। তাই বলছেন যে ধর্মকথা, যে ভাগবত কথা, যে ভগবানের লীলা কথা গুণানুবাদ অনুশীলন করলে মানুষ সব থেকে শ্রেষ্ঠ ভয় যে মৃত্যু ভয়, তাকেও জয় করতে পারেন। আমাকে সেই সনাতন ধর্ম, ভাগবত ধর্ম, আত্মধর্ম আমায় দয়া করে উপদেশ করুন, অনুরোধ করছেন। অহং কীল পুরাণন্তং প্রজার্থ ভুবি মুক্তিদম অপূজয়ন নমক্ষায় মোহিত দেবমায়া। বসুদেব মহারাজ যিনি কৃষ্ণের পিতা, তিনি আবার দৈন্য করে কি বলছেন দেখুন। এ দৈন্য, এর ভিতরেও শিক্ষা রয়েছে। স্বয়ং ভগবানের পিতা হয়েও তার মধ্যে কোনো অহংকার নাই, যে স্বয়ং আমি ভগবানকে পুত্র রূপে পেয়েছি সে অহংকার তিনি করছেন না। তিনি কি প্রশ্ন রাখছেন? আমি পূর্বে ভগবানকে পুত্ররূপে পাওয়ার জন্য আরাধনা করেছিলাম, কিন্তু মুক্তি কামনায় তার আরাধনা করি নাই। বোধ হয় আমার ওইরূপ প্রার্থনা করা ভুল হয়েছে, যেহেতু আমি আত্মকল্যাণ চিন্তা করতে ভুলে গেছি। স্বয়ং বসুদেবের প্রশ্ন, ভগবদ্ভক্তি লাভ করলে চিত্ত সরল হয়, সহজ হয়, সরস হয়, সেই কথা এখানে বুঝাচ্ছেন। বসুদেব মহারাজ বলছেন যে ভগবত ভজন আমি করতে পারি নাই, আমার গোনা দিন ফুরিয়ে আসছে, বৃথা আমি সময় নষ্ট করে ফেলেছি। তাই ব্যবস্থায় চাইছেন নারদ ঋষির কাছে। তার নিজের অনুভব করা যে দুঃখ, সেই দুঃখের কথা সেখানে বলছেন নারদ ঋষিকে। আমি পূর্বজন্মে ভগবান বিষ্ণুর মায়ায় বিমোহিত হয়ে ভূতলে সন্তান কামনাই তার আরাধনা করেছিলাম, কিন্তু মুক্তি কামনায় তার আরাধনা করি নাই। বোধ হয় এটা ভুল হয়েছে আমার। সুখদেব বলছেন, রাজন্যেবং কৃত প্রশ্ন বসুদেবেন ধীমতা প্রীতস্তমাহ দেবর্ষের হরে সংস্মারিত গুণই। সুখদেব বলছেন, হে রাজন, বিবেকী বসুদেবের এইরূপ প্রশ্নে তমাহ দেবর্ষের হরে সংস্মারিত গুণই। সুখদেব বলছেন, হে রাজন, বিবেকী বসুদেবের এইরূপ প্রশ্নে ভগবান শ্রীহরির বর্ণনীয় গুণ সমূহের স্মরণ হয় দেবর্ষি নারদ অত্যন্ত কৃত হয়ে বলতে লাগলেন। প্রশ্নটা যিনি যে নিয়ে যে চিন্তা ভাবনা নিয়ে থাকেন, তার কাছে যদি তদুচিত প্রশ্ন আসে খুবই আনন্দের বিষয়। নারদ ঋষি যে চিন্তা ভাবনা করেন, সবসময় ভগবানের চিন্তা ভাবনায় রত থাকেন তিনি, তার কাছে প্রশ্ন এসছে ওই জাতীয় আত্মকল্যাণ পর জিজ্ঞাসা এসেছে তার কাছে, সুতরাং তিনি তো আনন্দিত হবেনই, স্বাভাবিক। বলছেন তিনি খুব প্রীত হয়ে বলতে লাগলেন নারদ ঋষি। নারদ উবাচ, সম্যগ এতং ভবসিতং ভগবতা সাত্তর্ষভ যত পৃচ্ছসে ভাগবতং ধর্মাংস্তং বিশ্বভাবনান। হে যাদববর, বিশ্ব বিশ্বধন ভাগবত ধর্ম বিষয়ে প্রশ্ন করছেন, সেই জন্য আপনার সংকল্প অতিশয় উত্তম বলেই আমি মনে করি। ভগবানের সম্বন্ধে প্রশ্ন করেছেন, তার তত্ত্বদর্শন আপনি জানবেন, শিখবেন, বুঝবেন বলে প্রশ্ন রেখেছেন, এর থেকে ভালো প্রশ্ন আর হতে পারে না, সর্বশ্রেষ্ঠ প্রশ্ন হয়েছে। তাই প্রশ্নকর্তার প্রশংসা করছেন এবং প্রশ্নেরও প্রশংসা করছেন। বক্তা শ্রোতা উভয়েই কল্যাণ লাভ করেন ভগবত কথা আলোচনা করলেন। শ্রুত অনুপটিতাধ্যায়ত আদৃত বা অনুমোদিত সদ্য পুনাতি সদ্ধর্ম দেব বিশ্বদ্রুহোপিহি। সংক্ষিপ্তভাবে নারদ ঋষি বলছেন সনাতন ধর্মের কথা। এই ভাগবত ধর্মের শ্রবণ, শ্রবণান্তর স্বয়ং পঠন, ধ্যান, সমাদর, অনুমোদন যদি কেউ করেন তাহলে তার কল্যাণ লাভ হবে। সদ্য পুনাতি সদ্ধর্ম, তাহলে এই ভাগবত ধর্ম, আত্মধর্ম, সনাতন ধর্ম তাকে পবিত্র করে। বললেন শুধু এই কয়েকজনকে করবেন, আর কাকে করবেন না? দেব বিশ্বদ্রুহোপিহি, সদ্য পুনাতি সদ্ধর্ম, তাহলে এই ভাগবত ধর্ম, আত্মধর্ম, সনাতন ধর্ম তাকে পবিত্র করে। বললেন শুধু এই কয়েকজনকে করবেন, আর কাকে করবেন না? দেব বিশ্বদ্রুহোপিহি, যদি কেউ দেবদ্রোহী হন, যদি কেউ বিশ্বদ্রোহী হন, তাহলে এই ভাগবত ধর্ম তাকে পবিত্র করবেন, তারও কল্যাণ চিন্তা করে থাকেন। একটা কথা প্রসঙ্গক্রমে আলোচনা করতে ইচ্ছা হচ্ছে। গীতার মধ্যে ভগবান কর্ম, জ্ঞান, ভক্তি ইত্যাদির উপদেশ করেছেন। কর্মের উপদেশ যেখানে করছেন সেই চ্যাপ্টারের মধ্যে আপনারা একটা জায়গায় লক্ষ্য করেছেন, একটি শ্লোক আছে, ন বুদ্ধিভেদং জনায়েৎ অজ্ঞানাং কর্মসঙ্গিনাং যোষায়েৎ সর্বকর্মাণি বিদ্বানযুক্ত সমাচরণ। ন বুদ্ধিভেদং জনায়েৎ, অজ্ঞান কর্মসঙ্গী গণের বুদ্ধিভেদ করো না। কেন এ কথা বলছেন কৃষ্ণ, কারণটা কি? সেখানে বলছেন একজন কর্মী তিনি যদি জ্ঞানের উপদেশ ঠিক মতো বুঝতে না পারেন, যোগের উপদেশ ঠিক মতো বুঝতে না পারেন, তাহলে এর উপদেশ ঠিক মতো বুঝতে না পারেন তাহলে তিনি যেটুকু কর্মাচরণ করছিলেন ওটাও ছেড়ে দেবেন তিনি। সেইটা লক্ষ্য করেই কৃষ্ণ এখানে বলছেন, ন বুদ্ধি বেদম জানায় এটা জ্ঞানাং কর্মসঙ্গী নাম। অজ্ঞান কর্মসঙ্গী, ও যা করছে যেটুকু করছে ওকে করতে দাও, যদি বলো এর থেকে আরো ভালো আছে আরো ভালো আছে বলতে গেলে ও সবই হারিয়ে ফেলবে, খেয়ে হারিয়ে ফেলবে, তখন যেটুকু করছিল ওটুকু বাদ দেবে। কর্ম উপদেশের বেলায় এই কথা রয়েছে, কিন্তু যেখানে ভক্তি উপদেশের কথা এসছে সেখানে কোনো নিষেধনামা জারি করা হয়নি। ভক্তি উপদেশ যে কোনো সময়ে যে কোনো অবস্থায় যে কোনো অধিকারী ব্যক্তিকে ভক্তি উপদেশ করা চলবে, এটাও শাস্ত্রেরই কথা। তয়া পরম কল্যাণ পুণ্য শ্রবণ কীর্তন স্মারিত ভগবাদ দেব নারায়ণ মম। সম্প্রতি আপনার প্রশ্ন হেতু আমার হৃদয়ে পূর্ণ শ্রবণ কীর্তনশীল পরম মঙ্গলময় ভগবান নারায়ণের স্মৃতি সমুদিত হয় আমি তার অনুগ্রহ বলেই মনে করছি। নারদ ঋষি বলছেন ভগবান আমাকে নিশ্চয়ই বিশেষ কৃপা করেছেন। নারদ ঋষি বলছেন কেন না, তা না হলে আপনি ভগবান সম্বন্ধে এইরূপ প্রশ্ন করবেন কেন? আমি প্রশ্নকারী, খুব ভালো ব্যক্তি পেয়েছি, প্রশ্ন খুব সুন্দর হয়েছে, যার জন্যে ভগবানের কথা আমাকে কিছুক্ষণ আলোচনা করতে হবে, ধ্যানস্থ হতে হবে ভগবত কথা বলবার জন্য। কিছু না স্মরণ না করে তো বলা চলে না। যে কথা আমি বলছি আপনাদের কাছে, একসঙ্গে শ্রবণ কীর্তন স্মরণ তিনটেই হচ্ছে। শ্রবণ, আমি যা বলছি আমি নিজে কানে শুনতে পাচ্ছি, আমি যেটা বলছি এটা কীর্তন, আবার আমি কিছু স্মরণ না করে কিছু বলতে পারছি না, সুতরাং একই সঙ্গে সাইমালটেনিয়াসলি তিনটে জিনিস হচ্ছে, শ্রবণ কীর্তন স্মরণ, এ তিনটে হচ্ছে একসঙ্গে। তাই এখানেও বলছেন সেই কথাটা যে ভগবানের গুণগান গুণগাথা আমি যে কীর্তন করব এতে আমার শ্রবণ কীর্তন স্মরণ তিনটেই একই সঙ্গে হয়ে যাবে। সেই পরমমঙ্গলময় ভগবান আমাকে এমনই সুযোগ সুবিধা দিয়েছেন। নিজের কথা বলছেন না নারদ ঋষি, তত্ত্বদর্শনটা বুঝাতে গিয়ে অন্য উদাহরণ টেনে আনছেন, এটা আমাদের সনাতন শাস্ত্রের রীতি। যখনই কোন মুনি ঋষিকে প্রশ্ন করা হয়েছে তখনই তিনি এ কথা কোথাও বলেননি, আমি বলছি আমার কথা শোনো, এ দাম্ভিকতা এ অহংকার কোথাও নাই, সব সময় আছে আনুগত্যের কথা। আমার পূর্বগুরু বলেছেন ভগবান অমুক জায়গায় এই উপদেশ করেছেন আপনি সেইটা শুনুন, আমার নিজ বক্তব্য কিছু নাই, ভগবান যা বলেছেন সেই কথা শুনুন। ঠিক এইটাই হল বলবার তাৎপর্য। যখনই আমি বলছি আমার কথা শোনো তখন সবটাই ফেল করে, হবে না। তা শাস্ত্রের উপদেশ হচ্ছে ভগবান যা বলেছেন সেইটা আমরা অনুশীলন করব, সেইটা আমরা অভ্যাস যোগে আনব, এইটাই হলো শাস্ত্রের উপদেশ। আমি বলছি আমার কথা শোনো সেটা বিকবে না কখনো, ভগবান কি বলেছেন শাস্ত্রে সেই তত্ত্বদর্শনটা আলোচনা করতে হবে, এইটাই হলো রীতি। নারদ ঋষি সেই রীতি রক্ষা করে বলছেন তুমি আমার কাছে ভগবত ধর্ম কথা শুনবে বলছ, আচ্ছা শোনো এ সম্বন্ধে একটা প্রাচীন ইতিহাস আছে সেইটা আমি বর্ণনা করছি তোমার কাছে, তুমি শোনো তাহলে তোমার প্রশ্নের উত্তর হবে। অত্রাপ্যুদাহরণহরন্তিমাম ইতিহাসং পুরাতনম আর্ষভানং চ সম্বাদম বিদেহস্য মহাত্মনাঃ। এই ভাগবত ধর্ম নির্ণয় বিষয়ে বৃদ্ধগণ বিদেহরাজ মহাত্মা জনক এবং ঋষভ নন্দনগণের যে সংবাদ রূপ যে পুরাতন ইতিহাস আছে সেইটাই আপনি শ্রবণ করুন, তাহলে আপনার প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে। তখন একটা ইতিহাস টেনে আনছেন, প্রিয়ব্রত নাম সুত মনক সায়ন ভুবস্বজ তস্যাগ্নিধ্রস্তত নাভি ঋষয়স্তৎসুত স্মৃত। স্বয়ম্ভুব মনুর পুত্র প্রিয়ম্বদ, তার পুত্র আগ্নিধ্র, তার পুত্র নাভি এবং তার পুত্র ঋষভ নামেই কথিত। এই ঋষভ দেবের ইতিহাস টেনে আনছেন, তমাহুর বাসুদেবাংশং মোক্ষ ধর্ম বিবক্ষয়া অবতীর্ণং সুত শতম তস্যাসীদি ব্রহ্ম পারগম। সেই ঋষভ দেবের কথা বলছেন এখানে, সেই ঋষভদেবকে শাস্ত্রকারগণ ঋষভদেবকে মোক্ষধর্ম প্রবর্তনের জন্য পৃথিবীতে অবতীর্ণ ভগবানের অংশরূপে বর্ণন করেছেন সত্যাবেশ অবতার। সেই ঋষভদেবের বেদজ্ঞ শতপুত্র বর্তমান ছিল, ঋষভদেবের একশত পুত্র। এখন তার ইতিহাস বলতে চাচ্ছেন, একজন একজন করে বললে সারা রাত শেষ হয়ে যাবে, আপনারা নিশ্চয়ই সারা রাত এখানে বসে থাকবেন না। সুতরাং সংক্ষেপ করে এখানে আলোচনা করা যাচ্ছে। তেষাং বৈ ভরত জ্যেষ্ঠ নারায়ণ পরায়ণঃ ভিক্ষায়ণঃ বিখ্যাতং বর্ষণে তজ্জন্ম না ভারতম অদ্ভুতম। সেই ঋষভদেবের শতপুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্রের নাম হল ভরত, যার নামানুসারে আমাদের এই দেশের নাম হয়েছে ভারতবর্ষ। তাহলে ঋষভদেবের পুত্র যে ভরত, তার নামানুসারেই আমাদের দেশের নাম ভারতবর্ষ হয়েছে। শকুন্তলার পুত্র ভরতের নামানুসারে হয়নি, বা অন্য ভরতের নামানুসারে ভারতবর্ষ নাম হয়নি। ঋষভদেবের জ্যেষ্ঠ পুত্র যে ভরত, তার নামানুসারেই ভারতবর্ষ হয়েছে। যদি আপনারা জিজ্ঞাসা করেন তাহলে এই দেশের নাম কি ছিল আগে, এর নাম ছিল অজনাভবর্ষ, সেই নাম ছিল। পশ্চাৎ ভারতের নামানুসারেই ভারতবর্ষ হল। স্বভুক্ত ভোগং তক্তেমং নির্গত তপসা হরিণ প্রাচীন সৎপদিং লেভে বৈ জনবিস্ত্রীভি। ভরত ভুক্ত ভোগা পৃথিবীকে পরিত্যাগ করে গৃহ থেকে থেকে তিনি নিষ্ক্রান্ত হয়েছিলেন। তপ বলে শ্রীহরির আরাধনা সহকারে তিনি তিন জন্মে ভগবানকে লাভ করেছিলেন। তিন জন্মে ভগবানকে লাভ করার উদাহরণ এখানে পাওয়া যাচ্ছে। তিন জন্মটা কি? তার প্রথম জন্ম হল ক্ষত্রিয় জন্ম, দ্বিতীয় জন্ম হল হরিণ জন্ম, তৃতীয় জন্ম হল ব্রাহ্মণ কুলে জন্ম গ্রহণ করলেন। এই তিন জন্ম ইতিহাস আপনাদের জানা আছে, এখানে তাই আমি আর ওটা আর বলতে চাচ্ছি না। প্রথম জন্মে পঞ্চাশোর্ধ্বং মনং ব্রজেৎ, শাস্ত্রে নিয়ম আছে স্মৃতিশাস্ত্রে, সেই অনুসারে তিনি তপস্যা করতে বেরিয়ে এসেছেন। তমসা নদীর তীরে তিনি সাধন ভজন করছিলেন, তপস্যা করছিলেন। আসন্ন প্রসবা একটা মৃগী তাকে তাড়া করল বাঘ, প্রাণ ভয়ে ভীত হয়ে সে তমসা নদীতে ঝাঁপ দিল, বাচ্চাটা সেইখানেই প্রসূত হয়েছে, হরিণী ভেসে ভেসে চলে গেল। ভরত মহারাজ তার আসন থেকে উঠে এসে তিনিও নদীতে ঝাঁপ দিয়ে ওই হরিণ শিশুকে তুলে নিয়ে এলেন, তার আশ্রমে লালন পালন করতে লাগলেন। বড় মায়া বসে গেল তারপরে, তার আশ্রমে লালন পালন করতে লাগলেন। ভরতরাজের প্রায় শেষ সময় উপস্থিত, তখন তিনি ভগবানকে কি চিন্তা করবেন ওই মৃগ শিশুর চিন্তা করতে লাগলেন। জং জং বাপি স্মরণ ভাবং তজত্তন্তে কলেবরম তং তমেবই কি কৌন্তে অথদা তদ্ভাব ভাবিত। মানুষ মরবার সময় যে যে চিন্তা নিয়ে মরে সেই অনুসারেই তাকে জন্মগ্রহণ করতে হয়। অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত্বা কলেবরম যা প্রজাতি তজন দেহং সজাতি পরমাঙ্গতিম